প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করেন, তার দশটি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার ইচ্ছে যদি থাকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারবেন। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতাইলে সুন্নতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি এই পর্যন্ত শরীয়তের বিধান জানার জন্য কোন ইসলাম ভাই কোথায় থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন, যে প্রশ্ন চালিয়ে দেন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, যদি কেউ নামাজের মধ্যে হাই তোলে তাহলে কি নামাজ মাকরুহ হয়ে যাবে?
জি মুফতি সাহেব, কি বলবেন? অনেকের ঘুমের ভাব চলে আসে, তন্দ্রা ভাব চলে আসে, তো শরীয়তের কি বিধান, নামাজ হবে কি না নামাজরত অবস্থায় যদি এই অবস্থা হয়, একটু বিস্তারিত বলুন।
হাই তোলার কারণে নামাজ তো মাকরুহ হয় না, যদিও বা প্রতিরোধের চেষ্টা করবেন, হ্যাঁ ইচ্ছেকৃত করবেন না। ইচ্ছেকৃত করলে তো মাকরুহে তাহরিমই হবে, তখন একেবারে মাকরুহে তাহরিম এবং নাজায়েজ আমল ইচ্ছাকৃত হলে। কিন্তু নিজে নিজে যদি হাই চলে আসে তো এতে অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। বরং আমাদের ফুকাহা বলছেন যে চেষ্টা করবেন এটা প্রতিরোধ করতে, চেষ্টার সাথে প্রতিরোধ করুন। কিভাবে করবেন? এখন হাই আসলো তো উপরের দাঁতের সাথে নিচের ঠোঁটকে দাবিয়ে নিন, এভাবে চেষ্টা করুন। তারপরেও না হলে তো অপছন্দনীয় এমন কোনো আওয়াজ বের করবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার হাতকে তুলে আপনি মুখের উপর রেখে দিন। আচ্ছা, এমন হতে পারে যদি আপনি দাঁড়িয়ে আছেন তো আপনি সেখানে বাম হাত না রেখে ডান হাতকে রেখে দিন, আর যদি কিয়ামে না থাকেন তখন বাম হাত আপনি রাখবেন, এমনটা। আচ্ছা, এই আমলও আপনি এক রুকুনের মধ্যে দুইবার তো করার সুযোগ রয়েছে, তৃতীয়বার করবেন না। আর যদি হাই আসে, বারবারও যদি হাই আসে, এমন নয় যে বারবার আপনি হাতসমূহ তুলবেন, বরং আপনি দুইবার করলে তৃতীয়বার আর তুলবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন যে আপনি প্রতিরোধ করার, যে আপনার হাই ইত্যাদি যেন না আসে, ফ্রেশ হয়ে নামাজ পড়ুন যাতে ঘুমের নিদর্শন না আসে। এটাও উলামায়ে কিরামগণ লিখেছেন যে চিন্তা করুন যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামদের হাই আসত না, তো এই কল্পনাও তৈরি করে নিন, এর মাধ্যমেও এ বিষয়গুলো শেষ হয়ে যাবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে ইসলামী ভাই প্রশ্ন করেছেন, উনি সহ যারা আমরা এই অনুষ্ঠান দেখছি, আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের নামাজ সম্পর্কে বিভিন্ন মাসআলা মাসাইল সম্পৃক্ত একটি অত্যন্ত মূল্যবান কিতাব যা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মীর আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া কর্তৃক লিখিত নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। অবশ্যই এই কিতাবটি দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং অবশ্যই এটি অধ্যয়ন করুন। এই সকল বিষয় মাসআলা মাসাইল এই কিতাবের মধ্যে লেখা হয়েছে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই।
আমার নাম মোহাম্মদ জুনায়দ আত্তারি। হুজুরের নিকট আমার প্রশ্ন হচ্ছে, জোহরের নামাজের পূর্বে সুন্নত ছুটে গেলে তা কখন আদায় করবে, জানিয়ে দিলে উপকৃত হব।
জি মুফতি সাহেব, জোহর সুন্নত সম্পর্কে আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন।
জোহরের চার রাকাত সুন্নাত অর্থাৎ প্রথম চার রাকাত সুন্নাত এগুলো মুয়াক্কাদা। এখন যদি এটা কোনো কারণে থেকে যায়, তো হুকুম হচ্ছে যখন ফরজ আদায় করবেন তারপরে দুই রাকাত সুন্নত পড়বেন, তারপর চার রাকাত সুন্নত পড়বেন, প্রথমে দুই তারপর চার রাকাত। কেননা ফরজের পরে দুই রাকাত সুন্নত পড়া এটাও মুয়াক্কাদা, আর সে চার রাকাত তো প্রথমেই আপন জায়গা থেকে ছুটে গেছে। এখন এই সুন্নত আপন জায়গা থেকে সরাবেন না, এরপরে আপনি চার রাকাত আদায় করুন। যদিও বা এই মাসালা মনে রাখবেন, কারণ ছাড়া এমনটা করবেন না। আমাদের মাথায় রাখতে হবে আমরা মসজিদে জামাতে নামাজ পড়তে আসবো সেই সময় যে প্রথমে চার রাকাত সুন্নত আরামে পড়ে নিব, অতঃপর জামাত আর অন্যান্য। কিন্তু যদি কোনো কারণে থেকে যায় তাহলে এই পদ্ধতির অবলম্বন করব। এই অভ্যাস তৈরি করা ঠিক নয়, এটা সুন্নত পরিপন্থী এবং খারাপ আমল। যে কেউ প্রতিদিন এই অভ্যাস করেন যে ফরজের পরে তিনি সুন্নত আদায় করবেন, তাকে ফরজের আগেই সেই সুন্নতসমূহ আদায় করতে হবে। এটি সুন্নতে মুয়াক্কাদা, তার অভ্যাস করলে তো তিনি খারাপ কাজ করছেন আর এই আমল যথার্থ নয়, আর ছেড়ে দেওয়ার অভ্যাস করলে তো তিনি গুনাগারও হবেন।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
আমি মোহাম্মদ আলমগীর আত্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন, মসজিদের ভিতরের সামনের দিকের এক পাশে আল্লাহু এবং অন্য পাশে মুহাম্মদ লিখার হুকুম কি, জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, বিভিন্ন মসজিদে বিভিন্ন মেহরাবের মধ্যে বিভিন্ন কালিমা লেখা হয়, কোথাও আল্লাহ মুহাম্মদ, কোথাও ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল আল্লাহ। তো এই সকল বিষয় যা মেহরাবের মধ্যে লেখা হয় শরীয়ত সম্মত আছে কিনা, বা কিরূপ লেখা উচিত, শরীয়ত আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
মসজিদে যদি কেউ এইভাবে লিখে থাকেন যে আল্লাহ লিখেন, মুহাম্মদ লিখেন, একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদ লিখলেন, কোনো অসুবিধা নেই, লিখতে পারেন, এইভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি কি কালিমা শরীফে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু পরবর্তীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আপনি কি আজানে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আর তার পরবর্তীতে যেটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি পড়েন না? তো আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলো একসাথে লেখা, এক কোনায় এটা অন্য কোনায় এটা, সৌন্দর্য বর্ধনের জন্য, এটা শরীয়তে একেবারে জায়েজ, এই ব্যাপারে কোনো ধরনের ওয়াসওয়াসাও আসা উচিত নয়। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিসসালামের যে তাওবা কবুল করলেন, তো তিনি নবী পাক আলাইহিসসালামের ওয়াসিলা দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ ওনার তাওবা কবুল করেছিলেন। এখন এটা জিজ্ঞেস করা হয়েছিল যে হে আদম, আজকে যে নতুন পদ্ধতি, নতুন ধরনের ওয়াসিলা, নবী পাকের নাম নিয়ে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কিভাবে দোয়া করলেন, কিভাবে চিনতে পারলেন? এখনও তো নবী পাক আলাইহিসসালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেননি। তো হযরতে আদম আলাইহিসসালাম যে জবাব দিলেন যে হে আল্লাহ, যখন আমাকে সৃষ্টি করা হলো তখন আমি আরশের মধ্যে দেখতে পেলাম যেখানে আপনার নাম, সেখানে আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো আমি জানতে পারলাম যার নাম আপনার নামের সাথে যুক্ত, তো অবশ্যই তিনি আপনার দরবারে মহিমান্বিত, সম্মানিত। তো আজ আমি সেই হাস্তির ওয়াসিলা দিয়ে আপনার কাছে দোয়া করলাম। তো আল্লাহ পাক ইরশাদ করলেন, যা হাদিসে কুদসির মধ্যে রয়েছে যে হে আদম, আমি ওনাকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না, দুনিয়াও সৃষ্টি করতাম না, এই সব কিছু ওনাকে সৃষ্টি করার কারণে। তো মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার নাম আরশের মধ্যেও লিখা রয়েছে, কুরআনের বিভিন্ন জায়গায়ও, ওয়া মা ইউতিউল্লাহ ওয়ার রাসূল আতিউল্লাহ ওয়ার রাসূল, কুরআনে কি এটা নেই? তো বিভিন্ন জায়গায় আল্লাহর নামের সাথে আল্লাহর মাহবুবের নাম রয়েছে। আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহুম মিন ফাদলি, আল্লাহ ওনাকে আপন অনুগ্রহে ধনী করে দিয়েছেন আর রাসূল। তো এই জন্য এই ওয়াসওয়াসা রাখা উচিত নয়। হ্যাঁ, এখানে একটি বিষয় মনে রাখবেন যে অনেকে লিখে থাকেন যে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, এভাবে লিখে থাকেন। তাদের ব্যাপারে আমাদের মতামত যে শরীয়তের হুকুম হচ্ছে যে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় যেভাবে সম্বোধন করেছেন, সেখানে হুজুরে মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দ্বারা সম্বোধন করা হয়নি, লকব দিয়ে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এভাবে ডেকেছেন। এই জন্য আপনিও যেখানে লিখবেন ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, এভাবে লিখবেন ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, এভাবে লিখিয়ে নিন। যদি আপনি ইয়া সহকারে লিখেন আল্লাহ মুহাম্মদ এভাবে লিখলে এটা ঠিক আছে, কিন্তু যদি সম্মোধন সূচক ইয়া যেহেতু সম্মোধনের জন্য এইভাবে ডাকলে তখন আপনি উপাধি সহকারে নবী পাক আলাইহিসসালামের নাম লিখাবেন ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া মানুষ লিখেন ইয়া রব্বাল আলামিন, ইয়া রহমাতাল্লিল আলামিন। এভাবেও আপনি লিখলে তো এটাও ঠিক আছে। হুজুর আলাইহিসসালামের নামে মুবারক হল মুহাম্মদ, তো তার শুরুতে ইয়া দিয়ে সম্মোধন করা এটা যেহেতু নিষেধ রয়েছে, যখনই ডাকবেন উপাধি সহকারে ডাকবেন ইয়া শাফি আল মুজনিবিন, ইয়া রহমাতাল্লিল আলামিন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই বাক্য দ্বারা। তো এইভাবে আপনারা লিখিয়ে নিন, বাকি আমি আরজ করেছি, এভাবে লিখতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমিন মোহাম্মদ দেলোয়ার হোসেন, হুজুরের কাছে আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হল, লিখিত ছাড়া শুধু মৌখিক ওয়াকফ কি গ্রহণযোগ্য নয়? জানিয়ে দিলে অনেক অনেক খুশি হব।
এই মুফতি সাহেব কি বলবেন ওয়াকফের বিষয়ে? আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন।
ওয়াকফের ক্ষেত্রে লিখে রাখা এটা শর্ত নয়। লিখে রাখা এগুলো তো আইনি ডকুমেন্টস, বাকি মুখেও যদি কেউ ওয়াকফ করে দেন এমন শব্দ দিয়ে যে ওয়াকফের শব্দ, ওয়াকফ করে দিলে ওয়াকফ হয়ে যাবে। তার জন্য ডকুমেন্টস তৈরি করা, লিখে রাখা, এই সমস্ত কিছু, এই সব কিছু আইনি বিষয়ের কারণে হয়ে থাকে, যাতে কাল অন্য কেউ এখানে এসে দাবি করতে না পারে। তো বাকি কেউ যদি ওয়াকফ করে দেন তো মুখে ওয়াকফ করলেও যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পরামর্শ এটা দিব, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোন বিষয়ের জন্য ওয়াকফ করছেন, তো তার নিয়ম অনুসারে যারাই এর ট্রাস্টি, যারাই এর ব্যবস্থাপক পরিচালক বৃন্দ, তো তারা তার ডকুমেন্টসও তৈরি করে নেবেন, যাতে আইনি কোনো জটিলতা তৈরি না হয়। বাকি শরীয় ওয়াকফের কথা বললে তো এটা বলবো, তার জন্য শুধুমাত্র মুখে ওয়াকফ করে দিলেও হয়ে যাবে। আর এই বিষয়গুলো মুখে হয়ে থাকে, যেমন বিবাহ, তো তার মূল তো সেই ইজাব ও কবুল, তো সেটা মুখে যথেষ্ট, তার জন্য ফর্ম, রেজিস্ট্রেশন এগুলো প্রয়োজন নয়, কিন্তু যেহেতু আইনি বিষয় রয়েছে। আচ্ছা, অনুরূপভাবে তালাক, তালাকও কেউ যদি মুখে বলে দেন তাহলে তালাক হয়ে যাবে, এমন নয় যে লিখে না দিলে তালাক হবে না। তো এই জন্য ওয়াকফ যদি মুখের দ্বারা করে থাকেন তখনও সেটা ওয়াকফ হবে। লিখিত এই জন্য রাখবেন যাতে আইনি জটিলতাগুলো সহজ হয়ে যায়।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা আবারও আপনাদের প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ জাহিদুল আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, মসজিদের মধ্যে বাচ্চাদেরকে টাকা নিয়ে পড়ানো কি জায়েজ?
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
মসজিদের মধ্যে, আমাদের এখানে মাদ্রাসা অনুষ্ঠিত হয়, আর এইভাবে মসজিদে মাদ্রাসা অনুষ্ঠিত করাও জায়েজ রয়েছে, যদিও বা অনেক ছোট বাচ্চা যেন না হয়, অতঃপর বাচ্চাদের শোরগোল এবং বিভিন্ন কাজে এই সমস্ত বিষয়ে তাদেরকে যেন শিক্ষা দেওয়া হয়, যেন শোরগোল না করে, মসজিদের কোনো ক্ষতি না করে, যদিও বা ক্লাস লাগানো, মাদ্রাসা করা, এটা জায়েজ রয়েছে। আর যে সমস্ত কারি সাহেব সেখানে পড়াবেন তাদের জন্য বেতন কিংবা হাদিয়া ব্যবস্থা করা, এটাও জায়েজ রয়েছে, কোনো ধরনের কোনো অসুবিধা এতে নেই। পারিশ্রমিক হিসেবে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ পড়াতে পারবেন, শিক্ষকদের বেতন দিতে পারবেন। যখন বেতন দিবেন না তো প্রকাশ থাকে যে প্রত্যেকে এত সময় দিয়ে, জরুরি নয় যে সে বাচ্চাদেরকে পড়ানো। তো এই জন্য বেতন ভিত্তিক আপনারা মাদ্রাসা তৈরি করতে পারবেন এবং পারিশ্রমিক দিতে পারবেন, এভাবে দেওয়া একেবারে জায়েজ রয়েছে। হ্যাঁ, বেতনের ক্ষেত্রে টাইম পিরিয়ড এটা নির্ধারণ করা হবে যে এক ঘন্টার ক্লাস, দেড় ঘন্টার ক্লাস কিংবা দুই ঘন্টার ক্লাস, কেননা সাধারণভাবে মসজিদে এই ধরনের ক্লাস হয়, অনেক কষ্টের সাথে কোথাও ছয় ঘন্টা আট ঘন্টার ক্লাস হয়, কিন্তু সর্বোপরি সেটাও হলে কিংবা এই এক ঘন্টা দুই ঘন্টার ক্লাসও হলে তখনও তাদের বেতন নিয়ে পড়ানো এটা জায়েজ রয়েছে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম মুজাদ্দিদি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মসজিদে দান করা থান কি বিক্রয় করে মসজিদের কাজে লাগানো যাবে? জানিয়ে দিলে উপকৃত হব।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। জি, মুফতি সাহেব এ বিষয়ে কি বলবেন একটু বিস্তারিত বলুন।
মসজিদে কেউ যদি চাউল কিংবা গম কিংবা কুরবানির চামড়া এই ধরনের কোনো বস্তু দিয়ে থাকেন তো তা দ্বারা উদ্দেশ্য হবে সেটা বিক্রি করে তার ফান্ড মসজিদের মধ্যে ব্যবহার করা হবে। প্রকাশ্যে মসজিদে কেউ চাউল চামড়া আলাদা কোনো খাদ্য নেই তো চাই মসজিদে এগুলো দিচ্ছেন, অনুরূপভাবে মাদ্রাসায় কেউ চামড়া দিলেও তো সেটা বিক্রি করে তার ফান্ড মসজিদে লাগাবেন যেটা আসবে। তো মসজিদে কেউ যদি চাউল দেন কিংবা মসজিদের মধ্যে খাবার দাবারের বস্তু দিলেন, মসজিদের মধ্যে কেউ যদি অনুরূপভাবে কুরবানির চামড়া দিলেন কিংবা অন্য কোনো বস্তু দিচ্ছেন এবং জানা রয়েছে যে এটা সরাসরি মসজিদে ব্যবহার করা হবে না বরং তার মূল্য মসজিদে লাগানো হবে, তো এটা বিক্রি করা একেবারে জায়েজ রয়েছে আর সেটা বিক্রি করে তার মূল্য মসজিদে লাগানো হবে। হ্যাঁ, বিক্রি করা পরিচিত পদ্ধতিতে হবে, অর্থাৎ এমন নয় তার মূল্য কম নেওয়া হবে। আর চাউল, ভালো চাউল কিংবা গম এগুলোর যে ক্যাটাগরি, যথা নিয়মে সেগুলো বিক্রি করবেন, তো এগুলো বিক্রি করা একেবারে জায়েজ রয়েছে আর বিক্রি করে সে অর্থ মসজিদের মধ্যে ব্যয় করবেন।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুরের নিকট আমার প্রশ্ন হচ্ছে যে ইতিকাফ অবস্থায় মসজিদে বসে টাকার বিনিময়ে কিতাবের অনুবাদ করা যাবে কি, জানিয়ে দিলে উপকৃত হতাম।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, যারা ইতিকাফরত অবস্থায় কোনো উপার্জন করতে পারবে কিনা মসজিদে বসে, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন।
মসজিদের মধ্যে কোনো পেশা ইখতিয়ার করে কাজ করা, অর্থাৎ যেই ভিত্তিতে আপনারা নিয়ম অনুযায়ী বেতন নির্ধারণ করেন আর এই কাজ মসজিদ মাদ্রাসা কিংবা পড়ালেখার বিষয়ে এই ধরনের কোনো বিষয়ের সাথে এগুলো সম্পৃক্ত নয়। যেমন আমরা বলি মসজিদে ইমাম রয়েছেন, তো ইমামেরও বেতন রয়েছে, বেতন ভিত্তিক তিনি কাজ করছেন, নামাজ পড়াচ্ছেন, মুয়াজ্জিন আজান দিচ্ছেন, অনুরূপ মসজিদের খাদেমরা কাজ করছেন, এটা তো জায়েজ। কিন্তু মসজিদে অন্যান্য লোকের তাদের পেশার জন্য বসা, তো এটি একটি পেশা, অর্থাৎ বেতন ভিত্তিক রিজিকের সন্ধান যে তার অনুবাদ করার জন্য, তো এটা ইখতিয়ার করা জায়েজ নেই। এই জন্য আমাদের ফোকাহাগণ বর্ণনা করেছেন যে প্রথম যুগে মসজিদে লেখকরা থাকতেন লেখালেখি করার জন্য, তো মানুষ তাদের কাছে আসতেন, তো এটাও তাদের জন্য জায়েজ নেই যে তারা বসবেন। আর লেখক এই জন্য বসবেন মসজিদে যে তিনি মানুষকে লিখে দিবেন এবং তার পারিশ্রমিক নেবেন, তো মসজিদে বসে এটা জায়েজ নেই। অনুরূপভাবে দুনিয়াবি কোনো শিক্ষা হোক কিংবা শিক্ষা নেওয়া হোক, যে তার মধ্যে দুনিয়াবি শিক্ষা দেওয়া কিংবা টিউশন করানো এই ধরনের কাজ, তো এগুলো মসজিদের মধ্যে এইভাবে জায়েজ নেই। মসজিদ ওয়াকফ আল্লাহর ইবাদতের জন্য, এমন নয় যে মানুষ আপন পেশা সেখানে ইখতিয়ার করা শুরু করে দিবেন, এটা শরীয়তে অনুমোদিত নয়।
মাশাল্লাহ, মুফতি সাহেবকে আল্লাহ তাআলা বরকত দান করুক, অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুফতি সাহেবের এই খেদমতকে কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এক মাসের এতেকাফ হয়ে থাকে এবং রমজানের শেষ দশকের এতেকাফও সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া সেটিও হয়ে থাকে এবং দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ আলহামদুলিল্লাহ সম্মিলিতভাবে ইলমে দ্বীন শিখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এক মাসের এতেকাফ। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফ করি, ইনশাআল্লাহুল করিম অসংখ্য ইলমে দ্বীন আমরা অর্জন করতে পারবো। পাশাপাশি অনুরোধ করব, যারা এতেকাফের নিয়ত করেছেন বা করবেন, আমির আলে সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া কর্তৃক লিখিত কিতাব ফয়জানে রমজান স্ক্রিনে দেখানো হচ্ছে, অবশ্যই অবশ্যই মাহে রমজান আসার আগে, এতেকাফে বসার আগে এই ফয়জানে রমজানের একটি অধ্যায় হচ্ছে ফয়জানে এতেকাফ, এটি অধ্যয়ন করুন। এবং আমার ভাই যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তরও বিস্তারিত সেখানে পেয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের অফুরন্ত বরকত আমাদেরকে দান করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা রমজানের সাথে মিলিয়ে দিক। মাহে রমজানকে আমরা যেন স্বাগত জানাতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। যে সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ নকিব আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মসজিদের মেহরাবের সামনের দুই পাশের মিনারে ছবিযুক্ত টাইলস লাগানোর হুকুম কি, জানিয়ে দিলে উপকৃত হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
মসজিদের মেহরাবের মধ্যে নির্মাণ কিংবা সংস্কারের কাজ করানো, এটা তো জায়েজ। আর মসজিদের সৌন্দর্যের জন্য এটি করলে এটি সওয়াবেরও অংশ হবে। যদিও বা যেটা বলা হয়েছে মিনারওয়ালা টাইলস আর ছবিযুক্ত টাইলস, দেখুন কোথাও যদি প্রাণীর ছবি আসে, সেটা চাই পাখির হোক চাই ময়ূর কিংবা অন্য কিছু, তো এটা জায়েজ নেই। আর প্রায় মসজিদে প্রাণীদের ছবিযুক্ত কোনো এ ধরনের টাইলস কিংবা কোনো কিছু লাগানো হয় না। বাকি মিনার বানাতে গেলে তো মিনার আপনারা এতে এমন টাইলস লাগাতে পারবেন। দ্বিতীয় আরস হল, যারা মিস্ত্রি হিসেবে কাজ করবেন তো নামাজি যখন নামাজের জন্য দাঁড়াবেন তার উপরিভাগে সে কাজ করবেন, তার উপরে সেই কাজ করবেন। অর্থাৎ একজন ব্যক্তি যখন নামাজ পড়তে আসেন তখন তার দৃষ্টি সামনে অর্থাৎ দেওয়ালের দিকে চলে যায়, এমন নয় যে তিনি তার সৌন্দর্যের দিকে মশগুল থাকবেন যে নামাজের দিকে তার কোনো মনোযোগী থাকবে না। তো আমাদের যে সমস্ত লেখা কিংবা সৌন্দর্যের কাজ সেটা এভাবে করতে হবে যে নামাজের দৃষ্টি যেন সেখানে না যায়। তো এই জন্য আমরা পরামর্শ দিব যে আপনি একজন ব্যক্তি যখন দাঁড়ান মেহরাবের মধ্যে যতটুকু ওনার কাঁধ তো তার উপরিভাগে সে কাজগুলো করুন। উপরেও অনেক কিছু থাকে, মেহরাবকে আপনারা এইভাবে সাজাতে পারেন, কিন্তু আমাদের এখানে সাধারণ যে কাঁধ রয়েছে তার নিচে আপনারা লিখবেন না যে এতে নামাজের মধ্যে অসুবিধা হবে।
সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেওয়ার। যারাই আমাদেরকে পর্যন্ত প্রশ্ন করেছেন, সঙ্গে ছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে বরকত দান করুক। অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।